অধ্যাপক আলী রিয়াজ, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে ঐতিহাসিকভাবেই সুসম্পর্ক বিরাজ করেছে দীর্ঘদিন ধরে। এই সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান সফর শেষে বলেও গেলেন যে দু দেশের সম্পর্ক অত্যন্ত ভালো। কিন্তু পাশাপাশি আমরা এটাও জানি যে কুর্দি গোষ্ঠীর একটি দল YPGকে সিরিয়ায় IS দমনে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ভারী অস্ত্রশস্ত্র দেবার প্রতিশ্রুতিও দিয়েছে এবং সে সম্পর্কে এরদোয়ান কয়েকদিন আগেই একটা আপত্তিও জানিয়েছিল। তাহলে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে আপনি এই সম্পর্ককে কিভাবে দেখছেন?
যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সম্পর্ক এমনকি ওবামা প্রশাসনের সময়ও খানিকটা টানাপোনেন আসলে ছিল। এই টানাপোনেনটা ছিল এই কারণে যে সবসময় যেটি আপনি উল্লেখ করেছেন, এই যে কুর্দি গোষ্ঠী YPGকে সমর্থন করা নিয়ে, এবং সেই ক্ষেত্রে একদিকে নেটোর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক বেশ ঘনিষ্ঠ, বিভিন্ন ফোরামেই ঘনিষ্ঠ, এবং ISIS দমনের ক্ষেত্রেও তারা সহযোগিতার একটা সম্পর্ক তৈরি করেছিল। পাশাপাশি সিরিয়া প্রশ্নে যেহেতু তুরস্কের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় একই ধরনের ছিল, ফলে এক ধরনের ঐকমত্য ছিল। কিন্তু প্রশ্নটা সবসময়ই থেকেছে যে আসলে এই যে সিরিয়ায় YPG অর্থাৎ যারা কুর্দিকে সশস্ত্র গোষ্ঠী তাদের সমর্থন করেনি। কারণ হচ্ছে তুরস্ক YPGকে PKK-র অংশ মনে করে, PKK একটা তাদের ভাষায় অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এই টানাপোড়েনটা আগেও ছিল, এখন এই টানাপোড়েনটা একটু বাড়বে এবং বাড়তে শুরু করেছে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক কেউই আসলে পরস্পরের মুখোমুখি হতে চাচ্ছে না। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আলোচনার ক্ষেত্রে পরস্পরই বলতে চাচ্ছে না, সম্পর্কটা ভালো আছে কিন্তু টানাপোড়েনটা থেকে যাচ্ছে, এবং এই টানাপোড়েনটার সমাধান খুব সহজে করা যাবে বলেও মনে হচ্ছে না। তারপরে কতগুলো ক্ষেত্রে তারা সহযোগিতা করবে, কতগুলো ক্ষেত্রে সহযোগিতা আসলে করবে না, এবং এই টানাপোড়েনটা শেষ পর্যন্ত এই সহযোগিতা এবং এক ধরনের বৈরিতা সম্পর্ক বা সমালোচনার সম্পর্ক সেটা কোন জায়গায় গিয়ে ঠেকবে আমরা ঠিক নিশ্চিত না। তার অন্যতম কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্য বিষয়ক হোয়াইট হাউসের বা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি কি হবে তার উপর খানিকটা নির্ভর করবে, এবং সেটা যেহেতু স্পষ্ট নয়, সেহেতু এই টানাপোড়েনটা এখন দুপক্ষই খানিকটা চাপা দিয়ে রাখতে চাচ্ছে যে এগুলো সামগ্রিক নীতিমালাটা বা ধরুন একটা নীতি তৈরি হলে তার ভেতরে তাকে কিভাবে যুক্ত করা যায় সেটা তারা বিবেচনা করবেন।
সেজন্যই সম্ভবত YPG-র ইস্যুটা যদি উঠেও থাকে গোপন আলোচনায় তাদের মধ্যকার, কারণ এরদোয়ান এরকম একটা কথা বলেছিলেন যে YPG-র কথাটা তিনি তুলবেন, কিন্তু যখন সংবাদ সম্মেলনের প্রশ্ন আসলো কিংবা সাংবাদিকদের সামনাসামনি হলেন তারা, তখন তারা এই প্রসঙ্গটাকে এড়িয়ে গেছেন। তো এমনও তো হতে পারে যে তারা হয়তো এ ব্যাপারে ঐক্যমত্যে নাও পৌঁছতে পারেন।
হ্যাঁ, ঐক্যমত্য পৌঁছানোর কোন কারণ নেই। কারণ হচ্ছে যে এই যে ISIS-এর বিরুদ্ধে বিশেষ করে রাকায় অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, অন্ততপক্ষে পেন্টাগনের যে দৃষ্টিভঙ্গি বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যে ওইখানে যে একটা ব্যাপক আকারের দল আছে তাদেরকে, যার মধ্যে YPG-র যার একটা অংশ আর কি, তাদেরকে নিয়ে আসলে তারা রাকায় অভিযান চালাবে, যেটা নিয়ে আসলে তুরস্কের আপত্তি, যে রাকায় অভিযান চালানো নিয়ে তাদের আপত্তি না, তাদের আপত্তি তো YPG-র অংশগ্রহণ। ফলে এখন তারা ওই ভিন্ন মতটাকে বাইরে তুলে ধরছেন না, আবার সুযোগ্য ধরছেন। এই যেমন ধরুন গত সপ্তাহের ঘটনা যে তুরস্কের পক্ষ থেকে একটা বড় রকমের আপত্তি তোলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে দূত এখন তুরস্কে অবস্থান করে বিভিন্ন ভাবে YPG-র সঙ্গে যোগাযোগ রাখছে, তার বিরুদ্ধে আসলে কিছু অভিযোগ করেছে তুরস্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে এবং বাইরেও প্রকাশও করেছে। ফলে এই এই জায়গাটা থেকে যাচ্ছে, টানাপোড়েনটা থেকে যাচ্ছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য সম্পর্কে যেহেতু আমরা এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের কোনো সুনির্দিষ্ট সুস্পষ্ট দিক নির্দেশনা দেখতে পাচ্ছি না, সেহেতু তারা আসলে কেউই এটা নিয়ে খুব বেশি টানাপোড়েনের মধ্যে যেতে চাচ্ছেন না, অপেক্ষা করতে চাচ্ছেন যে পরিস্থিতিটা কোন দিকে যায়, কোন ধরনের নীতি গ্রহণ করা হয়। যেমন ধরুন ইরানের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে, কারণ ইরানের সাথে এখন তুরস্কের সম্পর্ক ভালো হচ্ছে, তো এগুলির উপর নির্ভর করবে যে ভবিষ্যতে এটা কোথায় গিয়ে দাঁড়াবে।
সেই ব্যাপারটি আসছি, ইরান এবং রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ আগ্রহ ব্যঞ্জক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং অপেক্ষাকৃত ঘনিষ্ঠ হয়েছে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠাকে নিয়ে, IS দমনকে নিয়ে। আমরা জানি, আপনি জানেন যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় তুরস্ক, ইরান এবং রাশিয়া সিরিয়ায় শান্তি বৈঠকে একত্রে বসেছিল। এই যে ইরান এবং রাশিয়া উভয়ের সঙ্গে বাহ্যত সম্পর্কে উষ্ণতা, একে আপনি কিভাবে দেখছেন?
এটা একদিকে যেমন মধ্যপ্রাচ্যের প্রশ্ন, আরেকটা হচ্ছে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক কি হবে তার উপর নির্ভর করছে। এখন পর্যন্ত যেটা ঘটে আমি যেভাবে দেখি আর সেটা হচ্ছে, মধ্যপ্রাচ্য বলেন, এশিয়া বলেন, যেটা চীনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, যে যদিও প্রায় 3 মাসের মতো সময় ক্ষমতায় আছে ট্রাম্প প্রশাসন, তারা কিন্তু এগুলির ব্যাপারে খুব সুনির্দিষ্ট সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে পারছেন না। তাতে করে যেমন ধরুন এশিয়ায় চীনের প্রভাব বাড়ছে, আবার চীনের সঙ্গে ভারতের যে দ্বন্দ্ব সংঘাত সেটা অনেক বেশি জোরদার হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিটা সুস্পষ্ট, তো এগুলি প্রশাসন হিসেবে বিশেষত পররাষ্ট্রনীতির দিক থেকে ট্রাম্প প্রশাসনের একটা বড় রকমের ব্যর্থতাই বলতে হবে। এখন পর্যন্ত তারা আসলে খুব সামগ্রিকভাবে কিছু তুলে ধরতে পারছেন না, এবং তারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া তুরস্ক ইরান সম্পর্ক তৈরি হয়েছে। এখন ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, এমনকি বিশেষ করে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি, এটা ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন। সেই ক্ষেত্রে এখন ইরানের সাথে তারা কী ধরনের সম্পর্ক স্থাপন করবে? এদিকে রাশিয়ার সাথে যদি সম্পর্ক ভালো করতে হয় তাহলে সিরিয়ার সঙ্গে, বিশেষ করে সিরিয়ার বাশার আল আসাদের যে সরকার, তার সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। সেটা ট্রাম্প প্রশাসন করতে রাজি হবেন কিনা এবং করলে কিভাবে করবেন সেটা আমরা জানি না।
সেটা কিন্তু ট্রাম্পের নির্বাচনী অভিযানেরও একটা প্রতিশ্রুতি ছিল যে তিনি বলেছিলেন এবং পরেও বলেছেন যে বাশার আল আসাদ একটা পলিটিক্যাল নেসেসিটি, এই কথাটা তিনি ব্যবহার করেছেন।
হ্যাঁ, কিন্তু আপনার তো একটা শান্তিপূর্ণ উপায়ে এটা একটা সমাধান বের করতে হবে, কিন্তু এই বের করার যে রাজনৈতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই তো এখন অনুপস্থিত, এবং যতটুকু আছে সেটার মধ্যে যুক্তরাষ্ট্রের সংযুক্তি অত্যন্ত কম। কিন্তু পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে ধরুন আইসিসির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ার কাছে ধারে, এমনকি সিরিয়ার ভেতরে অংশ তো এক ধরনের যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সংযুক্তি আছে। YPG-কে যে অস্ত্র দেওয়ার কথা বলা হচ্ছে, তার মানে এক ধরনের সংযুক্তি তো আছেই যুক্তরাষ্ট্রে এবং সেটা সিরিয়ার মধ্যেই থাকছে। কিন্তু আপনি আবার বাশার আসাদকে পলিটিক্যাল নেসেসিটি বলছেন, হ্যাঁ সেটা হতে পারে, যদি সেটাও দৃষ্টিভঙ্গি হয় তাহলে আলাপ আলোচনাটা কে করবে, কিভাবে প্রতিনিধিত্ব করবে? এবং যদি সিরিয়ায় বাশার আসাদকে গ্রহণ করে নেওয়া হয়, যদি ট্রাম্প প্রশাসন মনে করেন যে হ্যাঁ তার সঙ্গেই তারা আলোচনা করবেন, তাতে করে যে ইরানের প্রভাব বাড়বে সেটা তারা কিভাবে মোকাবেলা করবেন? কারণ ইরানের ব্যাপারে কিন্তু আবার ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি একেবারে উল্টো দিকে।
হ্যাঁ, সেখানেই একটা পরস্পর বিরোধিতা আছে। আপনি ঠিকই বলেছেন যে সিরিয়ার ব্যাপারে বাশার আল আসাদের ব্যাপারে খানিকটা কনসেশন দিতে হয়তো ট্রাম্প প্রশাসন রাজি আছে, কারণ অনেকেই বলেন যে ওবামা প্রশাসনের একটা বড় ব্যর্থতা হচ্ছে কথিত আরো বসন্ত, যে পথে শেষে বোধ হয় ওবামাও হাঁটতে চাননি, সিরিয়ার ব্যাপারে কিছুটা পিছিয়ে এসছেন ওবামা এতটা পরিষ্কারভাবে না হলেও।
হ্যাঁ, ওবামা প্রশাসনের অবস্থানটা ছিল যে যুদ্ধের মধ্যে জড়িয়ে না যাওয়া, কিন্তু একই সঙ্গে বাশার আসাদের উপর চাপটা অব্যাহত রাখা, যাতে করে আসলে ওখানে একটা রাজনৈতিক সমাধান বের করা যায়, যেটা জেনেভাতে আলোচনা হচ্ছিল এবং তার কিছু কিছু সাফল্য আমরা দেখতে পেয়েছিলাম এক সময়, কিন্তু সেটা বেশি দূর অগ্রসর হয় নাই। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে রাশিয়া যেভাবে এর মধ্যে যুক্ত হয়েছে তাতে করে একটা নতুন শক্তি ভারসাম্য তৈরি হয়ে গেছে, এবং সেই ভারসাম্যের কারণে এখন সমাধানটা কিভাবে বেরোবে তার কোনো নিশ্চিত উপায় আমরা দেখতে পাচ্ছি না।
তো আমরা জানি যে গত বছর তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থান হয়ে গেল এবং তারপরে সেখানে তুরস্কের নেতা রেজেপ তাইয়েপ এরদোয়ান অনেক কড়াকড়ি করলেন, অনেক বরখাস্ত, অনেককে শাস্তি দেওয়া হলো। সাথে সাথে তিনি এটাও দাবি করলেন যে যুক্তরাষ্ট্রে বাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এর জন্য দায়ী, তাকে তিনি ফেরতও চেয়েছিলেন। এবং আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা কেবল এখনকার ব্যাপার নয়, ওবামা প্রশাসনের আমল থেকেই তুরস্কের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন হলো, তো তার মধ্যে এই যে উনি গুলেনকে ফেরত চাইলেন, ঘটনার কোনো ডেভেলপমেন্ট আমরা দেখিনি, তো এটা কি কেবলই মাত্র রাজনৈতিক চমক ছিল নাকি এ ব্যাপারে তুরস্ক আসলেই সিরিয়াস ছিল?
তুরস্ক সবসময় সিরিয়াস এই বিষয়ে, কারণ হচ্ছে যে তুরস্কে এখন যে কর্তৃত্ববাদী শাসন তৈরি হয়েছে, যেটাকে আমি কর্তৃত্ববাদী শাসন বলে মনে করি আর কি, সেটা হচ্ছে এরদোয়ানের এই শাসনের ক্ষেত্রে একটা বড় রকমের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যেখান থেকেই আসছে সেটাকে তিনি গুলেনিস্টদের চ্যালেঞ্জ বলে প্রজেক্ট করার চেষ্টা করছেন, সেভাবেই দেখাচ্ছেন। এবং সেই কারণেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুলেনকে নিয়ে তুরস্কে বিচার করার চেষ্টা করছেন, যাতে করে সম্ভাব্য যে বিরোধিতাগুলো আছে সেগুলোকে চূর্ণ করে। এবং আমরা দেখতে পেয়েছি আসলে গত বছরের এই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা খুব ভয়াবহ, এবং সেখানে ভিন্নমত প্রকাশ পোষণ এগুলি খুবই দুরূহ হয়ে পড়েছে, যেটা যে কোনো কর্তৃত্ববাদী শাসনের ক্ষেত্রেই হয়। ফলে এই প্রশ্নটা, অর্থাৎ ফেতুল্লাহ গুলেনকে ফেরত পাঠানোর প্রশ্নটা, তুরস্ক সবসময় চাপ দিয়ে যাবে। যখনই যুক্তরাষ্ট্র কোন রকম সহযোগিতার কথা বলবে এবং সেই সহযোগিতা যদি চায় তুরস্কের কাছে, তাহলে আমি ধরে নিতে পারি যে এরদোয়ান সরকার যেটা বলবে যে তাহলে এই প্রশ্নটা আসলে আমরা নিষ্পত্তি করে নিই বলে তারা এটা টেবিলে রাখবে আর কি। টেবিলে এখন রাখাটা তাদের জন্য লাভজনক, আর যদি তাদের সাফল্য অর্জন করা যায়, যদি ট্রাম্প প্রশাসন মনেই করে যে জোর করে তারা ফেতুল্লাহ গুলেনকে এই দেশ থেকে পাঠিয়ে দেবে, তাতে করে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে আর কি।
অধ্যাপক আলী রিয়াজ, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।